বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 4 মে 21 বৈশাখ এবং ফার্সি 14 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তায় নিয়োজিত জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা সম্প্রতি তাদের তৎপরতা স্থগিতের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া গোপনে অন্য দেশে সম্পদ বিনিয়োগকারীদের তালিকায় আরও 3 বাংলাদেশের নাম পরিচয় ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স বলে পরিচিত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ঈদুল ফিতর উপলক্ষে 2 পর্বের বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু আলোচনায় ইরান চূড়ান্ত চুক্তি চাইলেও রেড লাইনগুলোর ব্যাপারে ছাড় দিতে রাজি নয়, আইরিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন আবদুল্লাহিয়ান। আলাকসা মসজিদের ব্যাপারে ঘোষিত রেড লাইনগুলো অতিক্রম করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিল হামাস। শেষ পর্যন্ত রাজ ঠাকুরের হুমকি বাস্তবায়িত করে ভারতের মহারাষ্ট্রের কিছু মসজিদের সামনে লাউড স্পিকার লাগিয়ে পাঠ করা হল হনুমান চালিসা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আন্তরিক হলে কিয়েভকে অস্ত্র সহায়তা বন্ধ করতে হবে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ভিয়েনা সংলাপে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে তাঁর দেশের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তবে একই সঙ্গে তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে চুক্তি করার ক্ষেত্রে নিজের রেড লাইনগুলো রক্ষা করবে ইরান। আবদুল্লাহিয়ান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভিনির সঙ্গে এক টেলিফোন আলাপে এ প্রত্যয় জানান। তিনি বলেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি করার ক্ষেত্রে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে ইরান। এখন এ বিষয়ে আমেরিকাকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আবদুল্লাহিয়ান আইরিশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, ভিয়েনায় যাতে একটি চুক্তি সই হতে পারে সেজন্য আয়ারল্যান্ড আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং সেজন্য দেশটিকে ধন্যবাদ জানায় ইরান। সাইমন কভিনি গত ফেব্রুয়ারি মাসে তেহরান সফর করে ভিয়েনার সংলাপ নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইরানে গত 24 ঘণ্টায় করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় এ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা 1,41,138। এদিকে
করোনা বিষয়ে ইরান ভ্রমণে আসা যাত্রীদের জন্য নয়া আইন ঘোষণা করা হয়েছে। ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান যাত্রীদের জন্য ইরানে প্রবেশের নিয়ম পরিবর্তনের ঘোষণা দেন। তসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দরের পদস্থ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ রেজা সাইব বলেছেন, করোনা সদর দপ্তরের সর্বশেষ ডিক্রি অনুযায়ী ইরানে প্রবেশকারী সকল যাত্রীর অবশ্যই ভ্যাকসিন ইনজেকশন কার্ড সহ পিসিআর টেস্ট রিপোর্ট 72 ঘণ্টার মধ্যে নেগেটিভ থাকতে হবে। ইরানি ও ইরানি নির্বিশেষে 12 ঊর্ধ্ব সকল যাত্রীর ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে বলে জানান রেজা সাইব। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার পর 14 দিন অতিবাহিত হতে হবে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের ব্যাপারে ঘোষিত রেড লাইনগুলো অতিক্রমের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরের পুরনো অংশে অবস্থিত এই মসজিদে সমবেত মুসল্লিদের উপর ইসরায়েলি সেনারা দমন পীড়ন অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিল হামাস। পশ্চিম তীরে হামাসের ন্যাশনাল রিলেশনস দপ্তরের প্রধান জাসের আল বারগুতি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এরিয়েলে একজন ইসরায়েলি গার্ডকে হত্যা করার মাধ্যমে তেল আবিবকে এই বার্তা দেওয়া হয়েছে যে আল আকসা মসজিদের কোনোরকম অবমাননা করা হলে সব রকম সমীকরণ বদলে দেওয়া হবে। হামাসের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ওই গার্ডকে হত্যা করার দায়িত্ব স্বীকার করেছে। বারগুতি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ আল আকসা মসজিদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল অভিমুখে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে পিয়ংইয়াং এর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে, তখন এই দাবি করল সিউল। দক্ষিণ কোরিয়ার এই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে তা হবে চলতি বছর উত্তর কোরিয়ার 14তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গত সপ্তাহে পিয়ংইয়াং ঘোষণা করেছিল, দেশটি সম্ভাব্য সর্বোচ্চ গতিতে তার পরমাণু শক্তির বিকাশ ঘটাতে চায়। দক্ষিণ কোরিয়া আজ উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলেছে, সেটি কতটা উচ্চতায় উঠেছিল এবং কত দূরে গিয়ে পড়েছে সে কথা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে জাপানি কোস্টগার্ড এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র সক্ষমতা বাড়ানো থেকে বিরত না থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে এবারের ঈদ উল ফিতরের উৎসবের মাঝে গত দুদিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, শত্রুতামূলক হত্যা এবং আত্মহত্যাজনিত অপমৃত্যুর কারণে অন্তত 18 জনের প্রাণহানি ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
এবারের ঈদ উল ফিতরের উৎসবের মাঝে গত দুদিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, শত্রুতামূলক হত্যা এবং আত্মহত্যাজনিত অপমৃত্যুর কারণে অন্তত 18 জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 9 জন। এছাড়া বজ্রপাত, পানিতে ডুবি এবং আত্মহত্যাজনিত অপমৃত্যুর শিকার হয়েছেন আরও 6 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আজ বুধবার বেলা 11:30 যাত্রীবাহী একটি বাস উল্টে 2 জন যাত্রী নিহত ও 1 জন আহত হয়েছেন। আজ সকালে কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে শারমিন আক্তার রিমা নামে একজন নারী পর্যটক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 5 জন। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে বুধবার সকাল 17:50 দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 35 জন। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার খোকসায় আজ বুধবার দুপুর 2টার দিকে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বুধবার ভোরে ঝালকাঠির নলসিটি উপজেলার দমদমিয়া ইউনিয়নে বরিশাল পটুয়াখালী মহাসড়কে 3-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী 2 বন্ধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের আরেক বন্ধু। ওদিকে রাজবাড়ী দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালী উপজেলার চাঁদপুর বাস স্ট্যান্ডে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় শাওন খান নামে 1 জন নিহত হয়েছেন। ওদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাচ্চা পায় জাহানারা বেগম নামে 38 বছরের এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক বিজেপি সভাপতি ও সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ কলকাতার ধর্মতলায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে ওই মন্তব্য করেন। দিলীপবাবু বলেন, অত্যাচার, মামলা, ঘর ভাঙা, ঘর জ্বালানো কোনো কিছু বাকি নেই। দোকান জ্বালিয়ে দিয়েছে, দোকানে তালা মেরে দিয়েছে, এখনও আমাদের কর্মীদের দোকান খুলতে দেওয়া হচ্ছে না। এসবের বিরুদ্ধে সর্বস্তরে আমাদের একনাগাড়ে লড়াই আন্দোলন চলছে। মানুষ আমাদের সমর্থন করেছেন প্রধান বিরোধী দল হিসেবে। 77 আসন দিয়েছে বিধানসভায়। যারা গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিয়ে ক্ষমতায় এসেছেন তারা এখন গণতন্ত্রকে হত্যা করছে বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন। শেষ পর্যন্ত রাজ ঠাকরের হুমকি বাস্তবায়িত করে ভারতের মহারাষ্ট্রের কিছু এলাকায় মসজিদের সামনে লাউড স্পিকার লাগিয়ে হনুমান চালিসা পাঠ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্রে লাউডস্পিকার বিতর্ক অব্যাহত রয়েছে। কড়া পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা পাঠ করা হয়েছে। আজ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস প্রধান মসজিদ থেকে লাউডস্পিকার খোলা না হলে হনুমান চালিসা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, মুম্বাইয়ের কান্দিভালির চরকোপে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা ঠিক আজানের সময় তাদের ভবনে লাউডস্পিকারে হনুমান চালিসা পাঠ করেছে। একই সঙ্গে এই বিতর্কের মধ্যে পুলিশ এমএনএস প্রধান রাজ ঠাকরেকে সিআরপিসি 149-এর অধীনে নোটিশ জারি করেছে। কগনিজেবল অপরাধ বন্ধ করতে সিআরপিসি 149-এর অধীনে নোটিশ জারি করা হয়। এটি হলো সেই সব অপরাধ যেখানে পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ওই বিষয়ে আজ রাজ ঠাকরে বলেন, সকাল থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, মহারাষ্ট্রের বাইরে থেকেও ফোন আসছে, পুলিশের ফোন আসছে। এ পর্যন্ত অনেক জায়গায় পুলিশ আমাদের কর্মী নেতাদের নোটিশ দিচ্ছে, ধরপাকড় করছে। কেন শুধু আমাদের ক্ষেত্রে এমন হচ্ছে? যারা আইন মানছে তাদের কেন শাস্তি হচ্ছে? রাজ ঠাকরে আরও বলেন, আমি পুনরায় বলতে চাই যে প্রায় 90% মসজিদ থেকে সকালে লাউডস্পিকারে আজান হয়নি। আমি সেই আলেমদের কাছে কৃতজ্ঞ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সত্যি আন্তরিক হয় তাহলে তারা যেন ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা বন্ধ করে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানিয়েছেন। ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর দুই নেতার মধ্যে মঙ্গলবার প্রথম টেলিফোনে কথা হয়। এ সময় ম্যাক্রন ইউক্রেনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের প্রতি আহ্বান জানান। টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে যুদ্ধাপরাধ করার দায়ে কিয়েভকে অভিযুক্ত করেন। এসব শহর রুশপন্থী অস্ত্রধারীরা নিয়ন্ত্রণ করছে এবং ইউক্রেনের সেনারা সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছেন। নব্য নাৎসিদের নিয়ে ইহুদিবাদী ইসরায়েল রাশিয়া বিতর্কে এবার যোগ দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি এক বক্তব্যে ইউক্রেনের নব্য নাৎসিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের সমালোচনা করে বলেন, লাপিদের ইতিহাস বিরোধী বক্তব্যে মস্কোর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তার বক্তব্যে কিয়েভে ক্ষমতাসীন নব্য নাৎসিদের প্রতি সমর্থনের যে নীতি তেল আবিব গ্রহণ করেছে তার প্রতি কঠোর সমর্থন ব্যক্ত করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো ইউক্রেন সরকারকে নাৎসি বিরোধী প্রমাণ করার জন্য দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির ইহুদি হওয়ার ঘটনাকে বারবার তুলে ধরছে। তিনি এই প্রমাণকে অগ্রহণযোগ্য বর্ণনা করে বলেন, দুঃখজনকভাবে ইতিহাসে নাৎসিদের সঙ্গে ইহুদিদের ঘনিষ্ঠ সহযোগিতার ভুরি ভুরি বেদনাদায়ক উদাহরণ রয়েছে। রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিও বলেছেন, ব্রিটেন একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র এবং চিরতরে এটিকে ডুবিয়ে দেওয়ার জন্য রাশিয়ার একটি সার্মাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। ব্রিটেনের রুশ বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই রুশ সাংবাদিক এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া টুডের ব্যবস্থাপনা পরিচালক কিসলিও এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে বলেন, রাশিয়া মুহূর্তের মধ্যে ব্রিটেনকে মহাসাগরের গভীরে ডুবিয়ে দিতে পারে এবং এজন্য সম্প্রতি মোড়ক উন্মোচন করা একটি সার্মাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। এই রুশ সাংবাদিক বলেন, সার্মাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সার্মাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও উন্নয়ন তৎপরতার সংস্থা বা আনরাওয়া ফিলিস্তিনিদের সেবা বিষয়ক কোনো কর্মসূচি সীমিত করায় ক্ষুব্ধ হয়েছেন ফিলিস্তিনিরা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও উন্নয়ন তৎপরতা সংস্থা বা আনরাওয়া ফিলিস্তিনিদের সেবা বিষয়ক কোনো কর্মসূচি অন্য কোনো সংস্থার উপর ন্যস্ত করার উদ্যোগ নেয় ফিলিস্তিনিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফিলিস্তিনি শরণার্থী ইস্যুটির অবসান ঘটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ এ প্রসঙ্গে বলেছে, আনরাওয়ার কাজ কেবলই সেবা দেয়া নয়, খোদ এই সংস্থার উপস্থিতি ও কর্মতৎপরতা অব্যাহত রাখাও সংস্থাটির দায়িত্ব, কারণ ফিলিস্তিনি শরণার্থী সংকট সমাধান করা বিশ্ব সমাজের দায়িত্ব। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আনরাওয়ার এই পরিকল্পনাকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা আনরাওয়া গঠন করা হয় 1949 সালে। সন্ত্রাসী ইহুদিবাদীরা 1948 সালে ফিলিস্তিনে জবরদখল প্রতিষ্ঠা করলে প্রায় 10 লাখ ফিলিস্তিনি শরণার্থী হন। বর্তমানে তাদের সংখ্যা প্রায় 1 কোটি। এদের অর্ধেকেরও বেশি সংখ্যক আনরাওয়ার সেবা পাচ্ছেন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কর্মসংস্থান ও নানা ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা দেওয়ার কাজ করে আসছে আনরাওয়া। জর্দান, লেবানন, সিরিয়া, গাজা ও পশ্চিম তীরে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি শরণার্থীরা আনরাওয়ার সেবা পাচ্ছিলেন। জাতিসংঘ ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের অর্ধেক জমি দানের নীতি গ্রহণ করায় এর ক্ষতিপূরণের চেষ্টা হিসেবে আনরাওয়া গঠন করে, যাতে ফিলিস্তিনি শরণার্থী সংকট সমাধান না হওয়া পর্যন্ত তাদের নানা সেবা দেয়া যায়। ইসরায়েল ফিলিস্তিনি শরণার্থী প্রসঙ্গটিকে ভুলিয়ে দিতে আনরাওয়ার নানা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং আনরাওয়াকে অর্থ সাহায্যদানকারী দেশগুলোকে এই সংস্থায় চাঁদা দেয়া বন্ধ করতে বা কমিয়ে দিতেও চাপ দিয়েছে। ফলে মার্কিন সরকার আনরাওয়াকে অর্থ দেয়া বন্ধ করে দেয় এবং অনেক পশ্চিমা ও আরব দেশও একই ধরনের উদ্যোগ নেয়। আসলে ইসরায়েল ও তার সহযোগীরা আনরাওয়াকে বিলুপ্ত করে ফিলিস্তিনি শরণার্থী সংকটকে চিরতরে ধামা চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। গোপনে অন্য দেশের সম্পদ বিনিয়োগকারীদের তালিকায় আরও 3 বাংলাদেশির নাম পরিচয় ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স বলে পরিচিত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
গোপনে অন্য দেশের সম্পদ বিনিয়োগকারীদের তালিকায় আরও 3 বাংলাদেশির নাম পরিচয় ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স বলে পরিচিত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজে। অনুসন্ধানী সাংবাদিকদের এ আন্তর্জাতিক সংগঠনটি গতকাল মঙ্গলবার এ তথ্য ফাঁস করেছে। প্যান্ডোরা পেপার্স ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের অনেক ধনী ও ক্ষমতাবান ব্যক্তির অর্থ পাচার, কর ফাঁকি ও গুপ্ত সম্পদের তথ্য সামনে চলে এসেছে। গত বছর 3 অক্টোবর প্যান্ডোরা পেপার্সের প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়। পরে 6 ডিসেম্বর প্রকাশ করা হয় দ্বিতীয় ধাপের তালিকা। 3 ধাপে ফাঁস করা এসব নথিতে মোট 11 জন বাংলাদেশি ও বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত 3 বাংলাদেশি হলেন এস এদায়তুল্লাহ, এস রুমি সাইফুল্লাহ ও শাহেদা বেগম শান্তি। আইজিএ তথ্য অনুযায়ী এস হেদায়তুল্লাহ ঢাকার বাড়িধারার ডিওএইচএসের নর্দার্ন রোডের একটি বাড়ির বাসিন্দা। এস রুমি সাইফুল্লাহও একই ঠিকানা ব্যবহার করেছেন। আর তৃতীয় জন শাহেদা বেগম শান্তির ঠিকানা দেওয়া হয়েছে সিলেট নগরের শাহজালাল উপশহরের একটি বাড়ি। হেদায়তুল্লাহ ও রুমি সাইফুল্লাহ বিনিয়োগ করেছে হংকংয়ের ট্রান্স গ্লোবাল কনসাল্টিং বা এইচকে লিমিটেড নামের একটি কোম্পানিতে। আর জাস লিমিটেড নামে আরেকটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছে শাহেদা বেগম শান্তি। এর আগে গত বছর 6 ডিসেম্বর প্যান্ডোরা পেপার্সে দ্বিতীয় ধাপের তালিকায় বাংলাদেশি ও বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট 8 জোটের নাম প্রকাশ হয়। এ প্রসঙ্গে বাম রাজনৈতিক জোটের সমন্বয়ক সাইফুল হক রেডিও তেহরানকে বলেছেন,
ক্ষমতাসীনরা এবং তাদের সাথে যুক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক মাফিয়ারা একটা লুটের বাজারে পরিণত করেছে। টাকা এখন তার অধিকাংশ যে সুযোগ আছে কেউ আর দেশে রাখে না, টাকাটা তারা বাইরে তারা পাচার করে এবং এগুলো রাজনৈতিক এবং প্রশাসনিক ছত্রছায়ায় তাদের ইন্ধন নেই। এই টাকাগুলো যাচ্ছে ব্যাপারে চুল পরিমাণ কোনো সন্দেহ নেই, যেহেতু কোনো না কোনো ভাবে তারা সরকারের সঙ্গে যুক্ত, প্রশাসন রাজনৈতিক ছত্রছায়াতে আছে, ফলে সরকারের তাদের ব্যাপারে কোনো কার্যকরী কোনো ভূমিকা আগেও হয়নি, এখনো এটা নিয়ে কোনো কার্যকরী ব্যবস্থা হবে এরকম মনে করবার যুক্তিসঙ্গত কোনো কারণ এখনো পর্যন্ত নেই। যে মাফিয়ারা যা খুশি মনে করছে ক্ষমতা পেলে যা খুশি করা যায়, এই ধরনের একটা স্বেচ্ছাচার কর্তৃত্ববাদী দুর্নীতিগ্রস্ত এবং যে শাসন, ফলে এটাকে মূলোৎপাটন করা ছাড়া এবং এখানে জবাবদিহিমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম করা ছাড়া, প্রশাসনিক ব্যবস্থা কায়েম করা ছাড়া, জনগণের কাছে দায়বদ্ধ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের আসলে কোনো উদ্ধার নেই।
প্যান্ডোরা পেপার্স প্রকাশের পর গত অক্টোবরে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভিন দেশে অর্থ ও সম্পদ রাখতে চাওয়ার পেছনে কিছু বৈধ কারণও রয়েছে। এসব কারণের মধ্যে রয়েছে অপরাধীদের আক্রমণ কিংবা অস্থিতিশীল সরকার থেকে সুরক্ষা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সময় শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
প্রবাসে ই শ্রোতা বন্ধুরা, ঈদের আনন্দ ঘন এ মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
ঈদ হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারের সুসংবাদ প্রাপ্তির দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, ইবাদত ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি পালন করতেন। আর সেই ধারাবাহিকতায় সারা বিশ্বের মুসলমানরা হিংসা, বিদ্বেষ ও বৈষম্য ভুলে মেতে ওঠেন ঈদের আনন্দে।
ঈদ আনন্দে দেশে সবাই যখন আত্মহারা, তখনও প্রবাসীরা থাকেন কর্মস্থলে নয়তো ঘুমে। ঈদের রাত পেরিয়ে সকালবেলা ঘুম ভাঙার পর আশপাশে যখন পরিবারকে দেখা যায় না, তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, মনে পড়ে যায় চিরচেনা গ্রামে ঈদ উদযাপনের স্মৃতিগুলো।
বন্ধুরা, এসব কথা বলার উদ্দেশ্য নিশ্চয় ধরতে পেরেছেন। হ্যাঁ, ঈদ উল ফিতর উপলক্ষে 2 পর্বের অনুষ্ঠানের আজকের পর্বটি সাজানো হয়েছে প্রবাসীদের ঈদ নিয়ে। এতে অংশ নিয়েছেন তুরস্ক, সৌদি আরব ও সিঙ্গাপুরের কয়েকজন প্রবাসী। আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
বন্ধুরা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিকল্পনা, প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। ঈদের আগে কেনাকাটা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী মানুষের কেউ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেয়া, আর ঈদের দিন সকালে মিষ্টি খেয়ে দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, নামাজ শেষে বাড়িতে ফিরে মা বাবাকে সালাম করা, সালামি আদায় করা, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, এভাবেই কেটে যায় ঈদ।
কিন্তু মিষ্টি মুখে নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া প্রবাসীদের জন্য যেন কেবলই স্মৃতি। ঈদের দিন সকালবেলা ঘুম ভাঙার পর আশেপাশে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় স্বজনকে না পেয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তাদের। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে ঈদের দিনও তাদের কেউ কেউ কাজে যেতে বাধ্য হন। ঈদের আনন্দ বঞ্চিত সেই সব প্রবাসীদের নিয়ে এবারে রয়েছে একটি গান।
পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন সেইসব প্রবাসীকে জানাই ঈদ মোবারক আসসালাম। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব কয়েকজন প্রবাসী বাংলাদেশের সঙ্গে।
প্রথমে আমরা যার সাথে কথা বলবো তার পরিচয় জানা যাক।
আমার নাম আরাফাত রহমান আরাফাত। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে আমি জব করি। আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, বাংলাদেশেই জব করেছি, তারপরে মালয়েশিয়াতে 8 বছরের মতো ছিলাম। এই মুহূর্তে আমি তুরস্কে আছি, বুরসা শহরে, পরিবার সহই আছি এখানে।
আরাফাত ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইব প্রবাসে সাধারণত কিভাবে ঈদ কাটে।
প্রবাসে ঈদ এর অনুভূতিটা ভিন্ন, এক একজনের এক এক রকম। আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি যে প্রবাসে অপরিচিতরাই পরিচিত হয়ে যায়। বাংলাদেশি, ধরেন আমি মালয়েশিয়াতে ছিলাম অনেকদিন, ওখানে যারা বাংলাদেশিদের সাথে পরিচয় হয় বা আমার বন্ধুত্ব হয় তারাই আসলে আমার নিকটাত্মীয় হয়ে যায়। আমরা ঈদের সময় আমাদের প্রতিবেশী বাংলাদেশি যারা ছিলেন তাদের সাথে নিয়ে খুবই আনন্দের সাথে একে অপরের বাসায় গিয়ে একে অপরকে দাওয়াত দিয়ে সুন্দরভাবে বাংলাদেশে যেরকম ঈদ করেছি সেভাবে করেই করার চেষ্টা করেছি। আসলে
প্রবাসে ঈদ কষ্টের হলেও পরিবার নিয়ে কাটাতে পারলে যে তেমন কষ্ট মনে হয় না তা জানলাম আরাফাত ভাইয়ের কাছ থেকে। এবার আমরা তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবা আক্তারের কাছ থেকে শুনব তার প্রবাস জীবনের প্রথম ঈদের স্মৃতি।
প্রবাসে প্রথম ঈদটা যখন করি সেটা তো আসলে খুবই কষ্টের ছিল। আমি আমাদের রুমে একা ছিলাম, আমার পাশের রুমে আরেকটা মেয়ে সেও একা ছিল, তার নাম ছিল সাদা হাসান, সে ইথিওপিয়ান মুসলিম। আমরা হচ্ছে ঈদের দিন সারাদিনই মন খারাপ, সেখানে আমরা দুজন এই শুয়ে বসে ইউটিউব ভিডিও দেখে গান শুনে হাঁটাহাঁটি করে কাটিয়েছি। সন্ধ্যার দিকে আমি হলো আমার পাশের রুমে গিয়ে নক দিলাম, ভাবলাম দেখি সাদা কি করছে। তো গিয়ে বললাম যে তুমি কি করছো, তো দেখলাম তার চোখ মুখ ফোলা, সে সারাদিন শুয়ে কান্নাকাটি করেছে। আমি বললাম যে কি ব্যাপার, সে বলে যে বলো না প্রথম ঈদ করছি, আমার বাবা তো এই ঈদে আমাদের সাথে নাই, ওর বাবা মারা গিয়েছিলেন ওই বছর। তখন আমি বললাম যে চলো আমরা একটু বাইরে যাই। তো তাকে নিয়ে আমি একটা ইয়েমেনি রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের বাইরে একটা টেবিল পাতা ছিল, সেখানে বসে আমরা দুজন ইয়েমেনি খাবার খেলাম, একটু ছবি তুললাম, রাস্তায় হাঁটলাম কিছুক্ষণ, ছোটোখাটো একটু আড্ডা টাড্ডা দিলাম। এটা ছিল প্রবাসে প্রথম ঈদ।
আপনার প্রবাসে প্রথম ঈদের স্মৃতিচারণ শুনলাম, তো রেডিও তেহরানের শ্রোতাদেরকে আপনি কিছু শোনাতে চাইলে শোনাতে পারেন।
আমি এখন আবৃত্তি করব তুর্কি কবি উজদেমির আসাফের আয়নার খেলা। একটি শিশুর জন্ম হলো, আমি যার নাম, মানুষের দলে ভিড়লাম, হেসে খেলে হলাম বড়, ঘর খাট পালঙ্কে। একটি আয়নার জন্ম হলো, দেখলাম ভিড়ে গেল আয়নার দলে, কাজে লাগে বেশ, কিনলাম হাটবাজার আড়ঙ্গে। এতটা বছর ধরে দেখলাম মুখ, কখনো করেনি বারণ, ছিল মামুলি আয়নারই মতন। এক ভোরে উঠলাম দাঁড়িয়ে সে সামনে, ক্রুদ্ধ বিরাগে কাঁচের টুকরো এক নির্বোধ, নিজেকে আয়না ভেবেছে।
চমৎকার উচ্চারণে কবিতাটি শোনানোর জন্য মাহবুবা আক্তার আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঈদ উদযাপিত হয়। সেই ঈদের অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম সিঙ্গাপুর প্রবাসী শাহিদ রানার কাছে। তিনি বললেন,
গত বছর করোনাকালে ঈদ বলতে অনেকটা দুর্বিষহ আতঙ্কের মধ্যে কেটেছে দিনগুলো। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই আনন্দের দিন বের হতে না পারা, ভালো কিছু রান্না না করতে পারা অনেকটাই কষ্টের। তারপরও চেষ্টা করেছি কিছু সংখ্যক চুপি সরে ঈদের নামাজটা আদায় করার জন্য, এবং বরাবরের মতোই বাহির থেকে ক্যাটারিংয়ের খাবার পৌঁছে দেয় সবার রুমে রুমে। তবে সেদিনের খাবারটি ছিল একটু ভিন্ন, ভাতের বদলে বিরিয়ানি, সাথে ছিল ডিম ও সেমাই। খাওয়া দাওয়া শেষ করে দেশে প্রিয়জনদের সাথে কথা বলে এবং করোনার ভয়ে আতঙ্কে চিন্তায় শুয়ে শুয়ে কেটে গিয়েছিল সেই দিনটি, সেটি কখনো ভোলার নয়।
শাহিদ রানার পর এবার আমরা সৌদি আরবের তাবুক শহরে অবস্থানরত রেডিও তেহরানের শ্রোতা জাফরুল ইসলাম জাফরের কাছ থেকে প্রবাসে ঈদ উদযাপন সম্পর্কে জানব।
প্রবাসে আমার ঈদ সাধারণত কাটে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে সারাদিন হয়তো ঘুমের ভিতরে, এরপর বিকেলবেলা বন্ধুদের বাসায় খাওয়া দাওয়া বা কিছু আড্ডা, বিশেষ করে দুবা সাগর বা লোহিত সাগর আছে তাবুক শহরের পাশে, তাবুক শহর থেকে প্রায় 250 কিলোমিটার। তো সেখানে যাই এবং মাছ ধরার কাজে যে আনন্দটা সবাই ভাগাভাগি করি।
শ্রোতা বন্ধুরা, এবারে আমরা এমন একজন প্রবাসীর কথা শুনব যিনি প্রবাসে আসার পর এ পর্যন্ত 17টা ঈদ পার করলেও একবারও পরিবারের সাথে ঈদ কাটাতে পারেননি। কিছুদিন আগে তার মেয়ে তাকে এবারের ঈদে বাড়ি যাওয়ার বায়না ধরে, তারপর কি হলো জানা যাক সিঙ্গাপুর প্রবাসী ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে।
আমি একজন স্বার্থপর বাবা, আমি একজন অপরাধী বাবা, আমি একজন ভিক্ষুক বাবা। কারণ আমি 2012 সালে সিঙ্গাপুরে আসি, তার 18 দিন পর আমার ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এরপর আমি চারবার দেশে গিয়েছি, কিন্তু আমি কোনো ঈদে ছুটি নিতে পারিনি বা ছুটি কাটাতে পারিনি। প্রায় রমজান ঈদ ও কুরবানি ঈদ মিলে 17টা ঈদ আমি কবার জীবনে কেটে দিয়েছি। আজ আমার মেয়ে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, বাবা ঈদের তো আর কয়দিন বাকি, আপনি আসবেন না? এবার কিন্তু আসবেন, আপনি না আসলে আমি ঈদ করবো কীভাবে? আপনি না আসলে আমি নতুন জামা কাপড় পরবো না। আপনি কিন্তু আসবেনই, আপনি শুধু বারবার বলেন আসবেন কিন্তু একবারও আসেন না। সবাই সবার বাবার সাথে ঈদে যা আনন্দ উপভোগ করে, কিন্তু আমার বাবা নেই। আপনি শুধু মিথ্যা কথা বলবেন, আসবেন বলে আসেন না। আমার এই মেয়ের কথাগুলো শুনে আমার হৃদয়ের ভিতরে অটোমেটিক কান্না চলে আসছে। সারা রাত নীরবে কেঁদেছি, এই তো হলো আমাদের খাবার জীবন।
সত্যি অনেক কষ্ট ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন আরাফাত ভাই। তো বন্ধুরা, এবারে আমরা তুরস্ক প্রবাসী আরাফাত ভাইয়ের কাছ থেকে জানব তাঁর একটি ঈদের স্মৃতি।
প্রবাসে ঈদের আসলে অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি থাকে। তো কষ্টের স্মৃতি আমি আসলে বলতে চাচ্ছি না, বরং একটা মধুর স্মৃতিই আমি বলি। সেটা হচ্ছে বিগত 2 বছর আগে মালয়েশিয়াতে কিছুদিন আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা কেবলই ইন্টারমিডিয়েট পাশ করে মালয়েশিয়াতে এসছে লেখাপড়ার উদ্দেশ্যে, অনার্স ব্যাচেলর ডিগ্রি করার জন্য। ছেলেটার নাম রাকিব। তো সে তার জীবনে, আমি বুঝতে পারছি যেটা আমি যেটা পার করে এসেছি, যে বাবা মার সাথে ঈদ করা অল্প বয়সে, যেটা সে ইন্টারমিডিয়েট পাশ করেছে কেবলই, তো সেই সে একা, মানে সে এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আমার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়। সে আমার বাসায় আসা যাওয়া করে এবং আমিও তার সাথে বিভিন্ন জায়গাতে যাই বা নিয়ে যাই। পরে যখন ঈদের দিন আসলো, তাকে আমি আমার সাথে করে সকাল থেকে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন আমার আত্মীয় আমার বন্ধুবান্ধবদের বাসায় যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি তাকে নিয়ে যাই সাথে করে, আমার পরিবারের সাথে করে। তো সে দিন শেষে যখন বাসায় ফিরে যাচ্ছে, যাওয়ার পরে সে আমাকে যে কথাটা বলল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে যে ভাইয়া আপনি আমাকে বুঝতে দেননি যে আমি বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছি বাবা মা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং এই কথাটা আমার মনে হয় আজীবন মনে থাকবে, যে ছেলেটা বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছে এবং সে আমার সাথে আমার পরিবারের সাথে ঈদ করতে পেরে তার পরিবারের কথা এবং তার পরিবারে যে শূন্যতাটা সে অনুভব করেনি, এই মধুর স্মৃতিটা আমার আসলে সারা জীবন মনে থাকবে।
সত্যি একটি মধুর স্মৃতি শোনালেন আপনি। যারা পরিবার নিয়ে প্রবাসে থাকেন, তাদের উচিত এভাবেই নিজ দেশের প্রবাসীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া।
তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি শেষ করব বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ঈদ মোবারক কবিতার কিছু অংশের আবৃত্তি শুনিয়ে। আবৃত্তি করেছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
শতযোজনীর কত মরুভূমি পাড়ায় গো, কত বালু চরে, কত আঁখি ধারা ছড়ায় গো, বরষের পরে আসিলে ঈদ। ভুখারির দ্বারে সওগাত বইয়ের জোয়ানের, কণ্টক বনে আশ্বাসে নেগুল বাগের, সাকিদ জামের দিলে তাগিদ। খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক, বধু জাগে আজ নিশীথ বাসরে নির্নিমিক। ঈদল ফিতর আনি আছে তাই নববিধান, ওগ সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার। ভোগের পেয়ালা উপচায়ে পড়তাব হাতে, তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে, দিয়া ভোগ করো বীর দেদার।
পথে পথে আজ হাঁকিব বন্ধু ঈদ মুবারক আসসালাম, ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনি ফুল কালাম, বিলিয়ে দেওয়ার আজি কি ঈদ, আমার মনের অনুরাগে রাঙা ঈদগারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে, দেহ নয় দিল হবে শহীদ, বরষের পরে আসিলে ঈদ।
আমরা সবাই সব ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে সহমর্মিতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করব, এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চার মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। সয়াবিন তেল উধাও, কাটছাট ঈদের রান্নায়, অতিথি সেবায় ও সংকট। প্রথম আলো। নিজেদের ভিটে মাটিতে ফিরে যেতে মোনাজাতে কাঁদলেন রোহিঙ্গারা, দৈনিক ইত্তেফাক। হাজি সেলিম কিভাবে বিদেশে গেলেন, প্রশ্ন রিজভীর, এনটিভি বিডি অনলাইন। এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ, দৈনিক যুগান্তর। ইউক্রেনে রুশ হামলা, নেটোকেই দুষলেন পোপ, দৈনিক সমকাল। এবং 15 আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। পৃথিবীর কক্ষপথের চারপাশে গোপন সামরিক মহাকাশ অভিযান রাশিয়ার, লক্ষ্য কোন দেশ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আজান বিতর্কে রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর মুম্বাই পুলিশের, আটক 260 দলীয় সমর্থক, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং 9 মে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন পুতিন, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন ঈদের দিন রোস্ট রান্না করতে গিয়ে দেখেন ঘরে তেল নেই, বাধ্য হয়ে একই ভবনের প্রতিবেশীর কাছ থেকে ধার করলেন সামান্য কিছু তেল। প্রতিবেশীর ঘরেও ছিল তেলের স্বল্পতা, তাই ইচ্ছে থাকলেও বেশি তেল দিতে পারেননি শাহনাজ পারভীনকে। সামান্য যেটুকু তেল ছিল তা ভাগাভাগি করতে গিয়ে হাত ফসকে কিছু তেল ফ্লোরে পড়ে যায়, তাতেই শাহনাজ পারভীন ও তার প্রতিবেশীর আহাকার। একে অপরের মুখের দিকে অপলক চেয়েছিলেন, কারণ তেলের এ আকালে কয়েক ফোঁটা তেলও যে মহামূল্যবান দুজনের কাছেই। এ ঘটনা ঈদের আগের দিনের। তেল না পেয়ে ঈদের আগের দিন আর রোস্ট রান্না করা হলো না শাহনাজ পারভীনের। সেই দুঃখের কথাই তিনি জানালেন তার প্রতিবেশীকে।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, 15 আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা আজ বুধবার সকালে বনানী কবরস্থানে যান। সেখানে দুজন পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করেন। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দৈনিক যুগান্তর লিখেছে, উরসুলা ভন ডের লেন জানিয়েছেন, রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভন ডের লেন বলেন, ইইউ রাশিয়ান তেলের ওপর নির্ভরতা শেষ করছে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি, কারণ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যেই হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন এক খবরে লিখেছে, গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনে রাশিয়ার এই হামলার জন্য উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট নেটোকেই দুষলেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি মন্তব্য করে বলেছেন, নেটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়ে থাকতে পারে। একই সঙ্গে ইউক্রেনকে অন্য দেশগুলোর আরও অস্ত্র সরবরাহ করা উচিত কিনা সে বিষয়ে জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি পোপ। ইতালির দৈনিক কোরিয়েরে ডেলা সেরা পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেন।
এনটিভি বিডি অনলাইন শিরোনামের খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় উচ্চ আদালতের রায়ে 10 বছরের সাজার পরেও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম কিভাবে বিদেশে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তুলেন তিনি। রিজভী অভিযোগ করেন, দেশে দুই ধরনের আইন চলছে, ক্ষমতাসীনদের জন্য এক আইন আর বিরোধী দলের জন্য আলাদা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ার সমালোচনা করে রিজভী বলেন, দণ্ডিত আসামির বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও হাজি সেলিম গেলেন কিভাবে? উচ্চ আদালতের রায়ের পর হাজি সেলিমের কারাগারে থাকার কথা, বাতিল হওয়ার কথা এমপি পদও।
নিজেদের ভিটে বাড়িতে ফিরে যেতে মোনাজাতে কাঁদলেন রোহিঙ্গারা, এটি দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কক্সবাজারে আশ্রয় শিবিরগুলোতে আনন্দ আর উৎসবের সঙ্গে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। ক্যাম্পে কয়েক হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন রোহিঙ্গারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রা নিজেদের সবচেয়ে ভালো পোশাকটা পরেই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে রোহিঙ্গারা যাতে তাদের হারানো অধিকার ও ভিটে বাড়ি ফিরে পেয়ে স্বদেশে ফিরে যেতে পারেন এ কামনা করা হয়। এ সময় অনেকে জোরে জোরে কাঁদতে থাকেন।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন আঙ্গারা 1.2 রকেট ব্যবহার করে পৃথিবীর কক্ষপথের চারপাশে এক গোপন সামরিক মহাকাশ অভিযান শুরু করেছে ক্রেমলিনের মহাকাশ গবেষণা কেন্দ্র। উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। 29 এপ্রিল উত্তর পশ্চিম রাশিয়ার আর্খাঙ্গেলস্ক ওব্লাস্টের মিরনি শহরের প্লেসেটস্ক কসমোড্রোমে এই মহাকাশযান নিক্ষেপ করা হয়েছিল বলেই দাবি করেছে বিভিন্ন সংবাদ সংস্থা। একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সশস্ত্র দল এই বিশেষ মহাকাশযানের সময় উপস্থিত ছিলেন। সম্ভবত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্যই এই গোপন সামরিক উপগ্রহটি পাঠানো হয়েছে বলেও একাংশের ধারণা। রাতের বেলা রকেট উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই রকেটটি রাশিয়ার একটি নির্জন জায়গা থেকে মহাকাশের দিকে পাড়ি দিচ্ছে বলেও এই ভিডিওতে দেখা গেছে।
আজান বিতর্কে রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর মুম্বাই পুলিশের, আটক 260 দলীয় সমর্থক, এটি দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, তার হুমকির কারণে মুম্বাই এবং পার্শ্ববর্তী এলাকার বহু মসজিদে এদিন সকালেও লাউড স্পিকারে আজান বাজানো হয়নি। যেহেতু তিনি হুমকি দিয়েছিলেন লাউড স্পিকারে আজান বাজানো হলেই মসজিদের সামনে পাল্টা লাউড স্পিকারে হনুমান চালিশা পাঠ করা হবে, এহেন রাজ ঠাকরের বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ। মঙ্গলবারও নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে একই হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্বাণ সেনাপ্রধান রাজ ঠাকরে। তিনি বলেন, আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি, আগামীকাল 4 মে আপনি যদি লাউড স্পিকারে আজানের শব্দ শুনতে পান, সেই সব জায়গায় লাউড স্পিকারে হনুমান চালিশা বাজাবেন, তখনই ওরা লাউড স্পিকারের সমস্যা বুঝতে পারবে। কার্যত এই হুমকির পরেই রাজের বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করেছে পুলিশ।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামে খবরে বলা হয়েছে, যুদ্ধ নয় বিশেষ সামরিক অভিযান। গত 24 ফেব্রুয়ারি একথাই বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার প্রায় 2.5 মাস কেটেছে, এখনও ইউক্রেনে বোমাবর্ষণ করে চলেছে রাশিয়া, আর তাতেই পশ্চিমী দুনিয়া আতঙ্কিত। তাদের আশঙ্কা, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী 9 মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন। প্রশ্ন উঠছে, কেন 9 মে দিনটিকেই বেছে নিতে পারেন পুতিন? সামরিক বিশেষজ্ঞদের মতে, 9 মে দিনটিকে রাশিয়া বিজয় দিবস হিসেবে পালন করে, আর এদিনেই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 9 মে হিটলারের নাৎসি সেনাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী, আর সেই থেকেই এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে মস্কো। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পরমাণু আলোচনায় ইরান চূড়ান্ত চুক্তি চাইলেও রেড লাইনগুলোর ব্যাপারে ছাড় দিতে রাজি নয়, আইরিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন আবদুল্লাহিয়ান। আলাক্সা মসজিদের ব্যাপারে ঘোষিত রেড লাইনগুলো অতিক্রম করার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস। শেষ পর্যন্ত রাজ ঠাকরের হুমকি বাস্তবায়িত করে ভারতের মহারাষ্ট্রে কিছু মসজিদের সামনে লাউড স্পিকার লাগিয়ে পাঠ করা হলো হনুমান চালিসা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আন্তরিক হলে কিয়েভকে অস্ত্র সহায়তা বন্ধ করতে হবে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।